যীশু খ্রিস্টের প্রকাশ সংখ্যা ১৫, সপ্তম মোহর এবং ভবিষ্যৎবাণীমূলক সত্যের উন্মোচন।
আর যখন তিনি সপ্তম মোহরটি খুললেন, তখন স্বর্গে প্রায় অর্ধঘণ্টা নীরবতা ছিল। আর আমি সেই সাতজন স্বর্গদূতকে দেখলাম যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ছিল, এবং তাদেরকে সাতটি তুড়ি দেওয়া হল। আর আরেকজন স্বর্গদূত এলেন এবং বেদীর কাছে দাঁড়ালেন, তার হাতে ছিল একটি সোনার ধূপদান, এবং তাকে প্রচুর ধূপ দেওয়া হল, যাতে তিনি তা সিংহাসনের সামনে থাকা সোনার বেদীর উপর সকল সাধুদের প্রার্থনার সঙ্গে নিবেদন করেন। আর ধূপের ধোঁয়া, যা সাধুদের প্রার্থনার সঙ্গে ছিল, স্বর্গদূতের হাত থেকে উঠে ঈশ্বরের সামনে গেল। আর স্বর্গদূত ধূপদানটি নিলেন এবং তা বেদীর আগুন দিয়ে পূর্ণ করে পৃথিবীতে নিক্ষেপ করলেন, এবং শব্দ, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক ও ভূমিকম্প ঘটল। প্রকাশিত বাক্য ৮:১.৫।
যে ঐতিহাসিক সময় পর্বে যুক্তরাষ্ট্র প্রথম স্বর্গ থেকে অপবিত্র অগ্নি নামিয়ে আনতে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমরা স্বর্গীয় পবিত্র স্থান থেকে পবিত্র অগ্নির বর্ষণ নিয়ে আলোচনা করছি। প্রকাশিত বাক্যের ১০ম অধ্যায়ে ৭টি বজ্রধ্বনি যা উচ্চারণ করেছিল, তার প্রকাশকে অনুগ্রহকাল বন্ধ হওয়ার ঠিক আগে পর্যন্ত সিলমোহর করে রাখতে বলা হয়েছিল। সপ্তম সিল খোলা হলে অনুগ্রহকালকেও প্রায় বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে হিসেবে উপস্থাপিত করা হয়েছে।
আর তিনি আমাকে বললেন, এই গ্রন্থের ভবিষ্যৎবাণীর বাক্যগুলি মোহরবদ্ধ করো না, কারণ সময় আসন্ন। যে অবিচারকারী সে যেন অবিচারকারীই থাকুক, আর যে অসুচি সে যেন অসুচিই থাকুক, আর যে ধার্মিক সে যেন ধার্মিকই থাকুক, আর যে পবিত্র সে যেন পবিত্রই থাকুক। প্রকাশিত বাক্য ২:১০-১১।
সপ্তম শিলের উন্মোচন ঘটে যখন সাতজন স্বর্গদূত বাজাতে প্রস্তুত হন।
আর যাদের কাছে সাতটি তুড়ি ছিল, সেই সাতজন স্বর্গদূত তুড়ি বাজাতে নিজেদের প্রস্তুত করলেন। প্রকাশিত বাক্য ৮:২-১০।
পরীক্ষাকাল বন্ধ হলে কোনো মানুষ মন্দিরে প্রবেশ করতে সক্ষম নয়, কারণ মানুষের পাপের জন্য খ্রিস্টের মধ্যস্থতা শেষ হয়েছে। পরীক্ষাকাল বন্ধ হয়েছে এবং সাতজন স্বর্গদূতকে ঈশ্বরের ক্রোধের পাত্রসমূহ ঢেলে দিতে আদেশ করা হয়েছে।
আর ঈশ্বরের মহিমা ও তার শক্তি থেকে আসা ধোঁয়ায় মন্দিরটি পূর্ণ হয়ে গেল, এবং সাতজন স্বর্গদূতের সাতটি মহামারী সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না। এবং আমি মন্দির থেকে এক মহাধ্বনি শুনলাম, যা সাতজন স্বর্গদূতকে বলছিল, তোমরা যাও এবং ঈশ্বরের ক্রোধের পাত্রগুলি পৃথিবীর উপর ঢেলে দাও। প্রকাশিত বাক্য ১৫:৮-১৬:১।
প্রকাশিত বাক্যগ্রন্থের ৯ম থেকে ১১ অধ্যায়ে যে সাতজন স্বর্গদূত সাতটি তুড়ি বাজায়, তারা যে সাতটি শেষ বালা ঢেলে দেওয়া সাতজন স্বর্গদূত থেকে ভিন্ন, এরকম কোনো ইঙ্গিত নেই। বরং সাতটি তুড়ি দ্বারা প্রতিনিধিত্বকৃত বিচারসমূহের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য ১৬ অধ্যায়ে ঈশ্বরের ক্রোধের সাতটি পাত্রের স্থান ও প্রভাবের সঙ্গে মিল রয়েছে। আরও প্রত্যক্ষ সংযোগ হিসেবে তুড়ি বিচারসমূহকে সরাসরি বালা বলা হয়েছে।
আর এই দুর্যোগগুলোর দ্বারা যাদের মৃত্যু হয়নি, সেই লোকদের বাকিরাও নিজেদের হাতের কাজ থেকে মন ফেরাল না, যেন তারা দুষ্ট আত্মাদের এবং সোনা, রূপা, পিতল, পাথর ও কাঠের মূর্তিগুলোর উপাসনা না করে, যেগুলো না দেখতে পারে, না শুনতে পারে, না হাঁটতে পারে। প্রকাশিত বাক্য ৯:২।
সপ্তম মোহর খোলা ইচ্ছাকৃতভাবে অনুগ্রহকালের সমাপ্তির আসন্নতার প্রেক্ষাপটে স্থাপিত হয়েছে। সপ্তম মোহরটি সাত বজ্র যা উচ্চারণ করেছিল তার একটি দ্বিতীয় সাক্ষীর প্রতিনিধিত্ব করে, যা লিখতে জোহন ও পৌল উভয়কেই নিষেধ করা হয়েছিল।
আর তিনি উচ্চস্বরে চিৎকার করলেন, যেমন সিংহ গর্জন করে। আর যখন তিনি চিৎকার করলেন, সাত বজ্র তাদের শব্দ প্রকাশ করল। আর যখন সেই সাত বজ্র তাদের শব্দ প্রকাশ করেছিল, আমি লিখতে যাচ্ছিলাম, তখন আমি স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শুনলাম, যা আমাকে বলল, সাত বজ্র যা যা উচ্চারণ করেছে তা সিল করে রাখো এবং সেগুলো লিখো না। প্রকাশিত বাক্য ১০:৩-৪।
সাতটি বজ্র যা উচ্চারণ করেছিল তা সিল মোহর করে রাখা হয়েছিল। আর ২২তম অধ্যায়ে প্রকাশিত বাক্যগ্রন্থের যে ভবিষ্যৎবাণী সিল মোহর করে রাখা হয়েছিল, সেটির সিল মোহর খুলে দেওয়ার কথা ছিল, এবং সপ্তম শিলের মতোই সেটি পরীক্ষাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে খুলে দেওয়ার কথা ছিল।
সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে সাতটি বজ্র যা উচ্চারণ করেছিল তা সিল করে বন্ধ করে দেওয়া, এই কাজটি জিহুদার গোত্রের সিংহেরই সেই একই কার্য, যেমন তিনি দানিয়েলকে আদেশ করেছিলেন
যে তিনি শেষ সময় পর্যন্ত তার পুস্তক সিল করে বন্ধ রাখবেন। দানিয়েল ও প্রকাশিত বাক্য পুস্তক একই পুস্তক এবং প্রকাশিত বাক্যে যিশুকে যিহুদার গোত্রের সিংহরূপে উপস্থাপিত করা হয়েছে যখন তিনি সাতটি শিলোমোহরযুক্ত পুস্তকটি খুলে দেন। সুতরাং যিহুদার গোত্রের সেই সিংহই দানিয়েলকে তার পুস্তকটি শেষ সময় পর্যন্ত সিল করে বন্ধ রাখার আদেশও দিয়েছিলেন। যিহুদার গোত্রের সিংহই তার বাক্যকে শিলোমোহর দেন ও শিলোমোহর খুলে দেন, কারণ তিনিই বাক্য।
এই সাতটি বজ্র তাদের কণ্ঠস্বর উচ্চারণ করার পর ক্ষুদ্র গ্রন্থ সম্পর্কে যেমন দানিয়েলের নিকট নির্দেশ এসেছিল, তেমনই যোহনের নিকটও নির্দেশ আসে। সাতটি বজ্র যা উচ্চারণ করেছিল সেগুলো শিলমোহর করে রাখো। দ্য সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি, খণ্ড সাত নয় সাতিক্কর।
দানিয়েল ও প্রকাশিত বাক্য পুস্তকের অভ্যন্তরীণ প্রমাণ নির্দেশ করে যে সপ্তম মোহর খোলা সাতটি বজ্রধ্বনি যা উচ্চারণ করেছিল তার উন্মোচনের একটি দ্বিতীয় সাক্ষ্যস্বরূপ। দানিয়েলের পুস্তকের মোহর খোলা এবং সাতটি মোহর দিয়ে সিল করা পুস্তকের মোহর খোলা উভয়ই দেখায় যে কোনো ভবিষ্যৎবাণীমূলক বার্তার মোহর খোলা হলে যে সত্যগুলো প্রকাশ পায় সেগুলো স্বভাবতই ধাপে ধাপে অগ্রসরমান। এই কারণেই দানিয়েল পুস্তক এটিকে জ্ঞানবৃদ্ধি হিসেবে চিহ্নিত করে আর প্রকাশিত বাক্য পুস্তক একটির পর একটি মোহর খোলা হিসেবে তা চিত্রিত করে।
এটি এমন এক আলো যা পরিপূর্ণ দিন পর্যন্ত ক্রমশ আরও উজ্জ্বলতর হতে থাকে।
কিন্তু ধার্মিকদের পথ উজ্জ্বল আলোর মতো, যা পরিপূর্ণ দিবস পর্যন্ত ক্রমে ক্রমে আরও উজ্জ্বল হয়। নীতিবচন চার ১৮।
যখন সত্য উন্মোচিত হয় তখন তা প্রগতিশীল হয়।
যদি ঈশ্বরের প্রাচীন জনগণের জন্য দয়া ও বিচার, পরামর্শ ও ভর্চনার মাধ্যমে তাদের সঙ্গে তার ব্যবহারের কথা বারবার স্মরণ করা প্রয়োজনীয় হয়ে থাকে, তবে তার বাক্যে আমাদের কাছে যে সত্যসমূহ অর্পিত হয়েছে সেগুলি নিয়ে মনন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এমন সত্য যা যদি মনোযোগ দিয়ে গ্রহণ করা হয় তবে তা আমাদের বিনয় ও আত্মসমর্পণের পথে এবং ঈশ্বরের প্রতি আনুগত্যে নিয়ে যাবে। আমাদের সত্যের দ্বারা পবিত্র হতে হবে। প্রতিটি যুগের জন্য ঈশ্বরের বাক্য বিশেষ সত্য তুলে ধরে। অতীতে তার জনগণের সঙ্গে ঈশ্বরের ব্যবহারের ঘটনাগুলি আমাদের সতর্ক মনোযোগের দাবিদার। সেগুলির মধ্যে যে শিক্ষাগুলি নিহিত যা আমাদের শেখানোর উদ্দেশ্যে, আমাদের তা শেখা উচিত, কিন্তু সেগুলো নিয়েই সন্তুষ্ট হয়ে থেমে থাকা উচিত নয়। ঈশ্বর তার জনগণকে ধাপে ধাপে এগিয়ে নিচ্ছেন। সত্য অগ্রসরমান, আন্তরিক অনুসন্ধানী স্বর্গ থেকে নিরন্তর আলো পেতে থাকবে। সত্য কি, এটাই সর্বদা আমাদের জিজ্ঞাসা হওয়া উচিত। সায়েন্স অফ দ্য টাইমস, 26 মে 1851।
2023 সালের জুলাই মাসের শেষ দিকে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের সেই মোহর খুলতে শুরু হল। সপ্তম মোহর এবং সাতটি বজ্রধ্বনির উচ্চারণের মতোই পরীক্ষাকাল শেষ হওয়ার ঠিক আগে যীশুখ্রিস্টের প্রকাশ উন্মোচিত হয়। এটি সপ্তম মোহর খোলা এবং সাতটি বজ্রধ্বনির মাধ্যমে উপস্থাপিত একই বার্তার তৃতীয় সাক্ষ্য প্রদান করে। প্রকাশিত বাক্য গ্রন্থে ওই তিনটি উপস্থাপনা তিনটি সাক্ষ্য যা একত্রে মিলিত হয়ে যীশুখ্রিস্টের প্রকাশের বার্তাটি গঠন করে। এই তিন সাক্ষ্যের উন্মোচন পর্যায়ক্রমে ঘটে, এর প্রভাবও তেমনি পর্যায়ক্রমিক।
ঈশ্বরের আইনের প্রতি আনুগত্যই পবিত্রীকরণ। আত্মার মধ্যে এই কাজ সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে, কিন্তু যীশু প্রার্থনা করেছিলেন যেন তার শিষ্যরা সত্যের মাধ্যমে পবিত্রীকৃত হয় এবং তিনি আরও বলেছিলেন, তোমার বাক্যই সত্য, যোহন ১৭:১৭। পবিত্রীকরণ তাৎক্ষণিক নয়, বরং ক্রমবর্ধমান একটি কাজ, কারণ আনুগত্য নির্বচ্ছিন্ন। যতদিন শয়তান আমাদের ওপর তার প্রলোভন চাপিয়ে যাবে, আত্মজয়ের যুদ্ধ বারবার লড়তে হবে, কিন্তু আনুগত্যের মাধ্যমে সত্য আত্মাকে পবিত্র করবে। যারা সত্যের প্রতি বিশ্বস্ত তারা খ্রিস্টের যোগ্যতার দ্বারা চরিত্রের সব দুর্বলতা জয় করবে, যা তাদেরকে জীবনের প্রতিটি পরিবর্তনশীল পরিস্থিতির প্রভাবে গঠিত হতে প্ররোচিত করেছে। বিশ্বাস ও কর্ম, এটকাইশি।
যীশুখ্রিস্টের প্রকাশ সম্পর্কে বোঝাপড়ার ক্রমান্বয়িক বিকাশ 2023 সালের জুলাই মাসের শেষে প্রকাশিত হতে শুরু করে। সেই সময়ে যে সত্যগুলো প্রকাশিত হতে শুরু করেছিল সেগুলোকে বোঝার প্রক্রিয়া 18 জুলাই 2000 শুরু করেছিল।
সপ্তম মোহরের উন্মোচনের বার্তায় চিহ্নিত সত্যটি মধ্যরাতের আহ্বানের মাইল ফলককে নির্দেশ করছে। মিলারাইটদের ইতিহাসে মধ্যরাতের আহ্বান ছিল সত্যের এক ক্রমোন্নত বিকাশ, এবং এই বিষয়টি স্যামুয়েল স্নোর কাজের ঐতিহাসিক পর্যালোচনার মাধ্যমে প্রমাণ করা যায়।
যীশু প্রথম স্বর্গদূতের আন্দোলনের মাধ্যমে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনকে চিত্রিত করেন, কারণ তিনি সর্বদা শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন।
যে সত্যগুলো একত্রিত হয়ে মধ্যরাত্রির আহ্বানের বার্তাকে গঠন করে সেগুলো হল ঈশ্বরকে এবং তাঁর চরিত্র তাঁর বাক্যে কীভাবে প্রতিফলিত হয়েছে এই বোঝাপড়া।
সেই সত্যগুলোর মধ্যে রয়েছে এক অত্যন্ত বিস্তারিত ঐতিহাসিক প্রক্রিয়ার বিবরণ, যা শেষ পর্যন্ত মধ্যরাত্রির আহ্বানের বার্তা ঘোষণা করবেন এমন ব্যক্তিরা পূরণ করবেন। সাতটি বজ্রধ্বনির গুপ্ত ইতিহাসই সেই ঐতিহাসিক প্রক্রিয়াকে শনাক্ত করে। সপ্তম মোহর সেই বিশদ ঐতিহাসিক প্রক্রিয়ারই একটি অংশ, তবে তার প্রকাশ লক্ষ্য করে সেই সময়কালকে, যা শুরু হয় যখন মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি চূড়ান্ত রূপে স্থির হয় এবং এতে ১৪৪,০০০ জনের সিলকরণ কখন সম্পন্ন হয় তা চিহ্নিত হয়। সপ্তম মোহরের ক্রমাগত উন্মোচন শুরু হয় যখন মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি পরিপূর্ণভাবে বিকশিত হয়। ১৮৪৪ সালের গ্রীষ্মে এক্সিটার ক্যাম্প মিটিংয়ে, যার উদাহরণ দেখা যায়। এই প্রবন্ধগুলো হল এক্সিটার ক্যাম্প মিটিংয়ে আসার জন্য আপনার ব্যক্তিগত আমন্ত্রণ।
সপ্তম সিল খোলা হলে বেদি থেকে আগুন পৃথিবীর উপর নিক্ষিপ্ত হয় এবং সেখানে স্বরসমূহ, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক এবং একটি ভূমিকম্প ঘটে। স্বর একটি সিংহাকে বোঝায়।
উচ্চস্বরে চিৎকার কর, থেমো না, তুরীর ন্যায় তোমার কণ্ঠস্বর উঁচু কর এবং আমার লোকদের তাদের অপরাধ ও জাকবের গৃহকে তাদের পাপ দেখাও। ঈশাইয়া ৮:১।
তুর্যধ্বনি এমন এক বার্তাকে চিহ্নিত করে যা আসন্ন বিচারের বিষয়ে সতর্ক করে। যখন ঈশাইয়া ঈশ্বরের লোকদের তুর্যের মতো তাদের কণ্ঠ উচ্চ করতে আদেশ দেন, তখন তাদের উচ্চস্বরে চিৎকার করতে হয়। রবিবার পালনের আইনের ভূমিকম্পের ক্ষণের ঠিক আগে মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি উন্মোচিত হয়। শীঘ্র আগত রবিবার পালনের আইনের ঠিক আগে যে মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি উন্মোচিত হয়, সেটিই বাড়তে বাড়তে জোরালো আহ্বানে রূপ নেয়। যখন ঈশাইয়া বলেন উচ্চস্বরে চিৎকার কর, তখন তিনি তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বানের সঙ্গে মধ্যরাত্রির আহ্বান বার্তার মিলিত হওয়ার কথা নির্দেশ করেন, যা ওই বার্তায় যুক্ত হওয়া দ্বিতীয় কণ্ঠ। জোরালো মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি সপ্তম তুর্য সম্পর্কে একটি সতর্কবাণী, যা তৃতীয় হায়। ঈশ্বরের লোকদের বুঝতে হবে যে যখন সেই তুর্যের বার্তা ধ্বনিত হবে, তখন তারা তাদের অনুগ্রহের সময়ের শেষ মুহূর্তে থাকবে। অতবে ঈশাইয়ার আদেশটি অনুগ্রহের সময়ের অবসানের জন্য প্রস্তুত হওয়ার সতর্কবাণী, এবং এই সতর্কতাও যে ঈশ্বরের বিশ্রাম দিন প্রত্যাখ্যান করার কারণে ইসলামের তৃতীয় হায় এর তুর্যের বিচার যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানতে চলেছে। রবিবার পালনের আইন কার্যকর হলে মধ্যরাত্রির আহ্বান, যা প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ে উল্লিখিত দুইটি কণ্ঠরের প্রথমটি, বাড়তে বাড়তে জোরালো আহ্বানে রূপ নেয় এবং তখন বাবিলে এখনও থাকা ঈশ্বরের অন্য সন্তানদের ডেকে বের করে আনা হয়।
এই সময়ের সত্য অর্থাৎ তৃতীয় স্বর্গদূতের বার্তা উচ্চস্বরে অর্থাৎ ক্রমবর্ধমান শক্তির সঙ্গে প্রচার করতে হবে, যেহেতু আমরা মহান চূড়ান্ত পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। দি ১৮৮৮ ম্যাটেরিয়ালস ৭০-১০।
তৃতীয় স্বর্গদূতের উচ্চধ্বনির ক্রমবর্ধমান শক্তির প্রতিরূপ সিনাইতে দেখা গিয়েছিল যখন যিহোবা নিজেই ১০ আজ্ঞা ঘোষণা করেছিলেন। সেই ঘটনার সময় পাহাড়টি কেঁপে উঠছিল এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছিল, আর তুর্যধ্বনি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। ভয় এতই প্রবল ছিল যে মোশেও প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিলেন। তখন লোকেরা ভয়ে তাদের কণ্ঠ উঁচু করে অনুরোধ করল যেন ঈশ্বরের কণ্ঠস্বর আর ধ্বনিত না হয়।
আর সিংহার ধ্বনি এবং বাক্যের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর তারা শুনেছিল, তারা অনুরোধ করেছিল যেন আর তাদের প্রতি কোনো বাক্য বলা না হয়, কারণ তারা যা আদিষ্ট হয়েছিল তা সহ্য করতে পারেনি, এবং যদি কোনো জন্তুও পর্বতকে স্পর্শ করে তবে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে অথবা বর্ষা দিয়ে বিদ্ধ করা হবে। আর দৃশ্যটি এতই ভয়ানক ছিল যে মোশে বলেছিলেন, আমি অতিশয় ভয় করি এবং কাঁপছি। ইব্রীয় ১২:১৯-২১।
তারা যে কণ্ঠস্বর শুনেছিল তা তৃতীয় স্বর্গদূতের সতর্ক বার্তার কণ্ঠস্বরকে নির্দেশ করে। ভয়াবহ যন্ত্রণায় তারা নিজেদের কণ্ঠস্বর দিয়ে সাড়া দিল। রবিবারের আইনের সময়ের কণ্ঠস্বরগুলোকে তেল চাইতে থাকা মূর্খ কুমারীদের দ্বারাও উপস্থাপিত করা হয়েছে, এবং জ্ঞানী কুমারীদের কণ্ঠস্বর তাদেরকে বলে, নিজেরা গিয়ে কিনে নাও, মানবজাতির অনুগ্রহকালের শেষে, যেমন রবিবারের আইনের সময়, মূর্খ অ্যাডভেন্টিস্ট কুমারীরা উপলব্ধি করে যে তারা হারিয়ে গেছে, তেমনই যারা নিজেদের হারিয়ে গেছে বলে উপলব্ধি করে, তাদের কণ্ঠস্বর শিলা ও পর্বত তাদের ওপর পড়ে যাক বলে আর্তনাদ করে। রবিবারের আইনটি সিনাই পর্বতে আইন প্রদান দ্বারা প্রতিকায়িত হয়েছে।
ওই গুরুগম্ভীর উপলক্ষে ঐশ্বরিক শক্তির বিস্ময়কর প্রকাশসমূহে রহস্যময় তুর্যোধ্বনি ক্রমশ আরও জোরাল ও আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পাহাড়ের প্রতিটি দিক থেকে বজ্রধ্বনির গর্জন প্রতিধ্বনিত হচ্ছে। বিদ্যুৎ চমক সেই কঠোর ও গম্ভীর শিখরগুলোকে আলোকিত করছে এবং সিনাই পর্বতের চূড়ায় মেঘ, ঝড়, তুফান ও ঘন অন্ধকারের মধ্যে ঈশ্বরের মহিমা এক ভস্মসাৎকারী অগ্নির ন্যায়। জিহোবার উপস্থিতির এই নিদর্শনসমূহ দেখে ইসরায়েলের হৃদয় ভয়ে মুষড়ে পড়ল এবং সমগ্র মণ্ডলী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি মোশেও বললেন, আমি অত্যন্ত ভীত ও কাঁপছি। তারপর সেই তুমুল প্রকৃতির সংঘর্ষের ঊর্ধ্বে শোনা গেল জিহোবার কণ্ঠস্বর। তিনি তার আইনের দশটি বিধান উচ্চারণ করলেন। যখন ঈশ্বরের মহান আয়না ইসরায়েলীয়দের কাছে তাদের প্রকৃত অবস্থা প্রকাশ করল, তখন তাদের আত্মা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল। ঈশ্বরের বাণীর ভয়ঙ্কর শক্তি তাদের কাঁপতে থাকা দেহের সহ্য শক্তির অতীত বলে মনে হল। তারা মোশির কাছে মিনতি করল, আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আমরা শুনব, কিন্তু ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা না বলেন, না হলে আমরা মরে যাব। ঈশ্বরের ন্যায়নীতির মহান বিধান যখন তাদের সামনে উপস্থাপিত হল, তখন তারা আগেকার যে কোনো সময়ের চেয়ে বেশি উপলব্ধি করল পাপের ঘৃণ্য স্বভাব এবং বিশুদ্ধ ও পবিত্র ঈশ্বরের দৃষ্টিতে নিজেদের অপরাধ। সায়েন্স অব দ্য টাইমস, 3 মার্চ 1881।
যখন বেদী থেকে আগুন পৃথিবীর উপর নিক্ষিপ্ত হয়, তখন কণ্ঠস্বরসমূহ এবং বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক এবং একটি ভূমিকম্প ঘটে। বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক ঈশ্বরের বিচারসমূহের প্রতীক। রবিবারের আইনের সময় যুক্তরাষ্ট্র তার অধার্মিকতার পেয়ালা সম্পূর্ণভাবে পূর্ণ করবে এবং জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় ধ্বংস আসবে। অধার্মিকতার পেয়ালা চতুর্থ প্রজন্মে পূর্ণ হয়, কারণ পৃথিবীর জন্তুর উভয় শিং ক্রমবর্ধমান বিদ্রোহের 4 প্রজন্ম জুড়ে অগ্রসর হয়। রবিবারের আইন সেই মুহূর্তকে চিহ্নিত করে যখন ঈশ্বরের বিচার, যা বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক দ্বারা প্রতিকায়িত, কার্যকর করা হয় এবং সেগুলো চতুর্থ প্রজন্মের উপর কার্যকর হয়।
আমোরীয়দের বিষয়ে প্রভু বললেন, চতুর্থ পুরুষে তারা আবার এখানে আসবে, কারণ আমোরীয়দের অধর্ম এখনও পূর্ণ হয়নি। যদিও এই জাতি মূর্তি পূজা ও পাপাচারের জন্য কুখ্যাত ছিল, তবু তারা এখনও তাদের অধর্মের পাত্র পূর্ণ করেনি এবং ঈশ্বর তাদের সম্পূর্ণ বিনাশের আদেশ দেননি। লোকেরা যাতে কোনো অজুহাত না রাখতে পারে, সেই জন্য ঈশ্বরীয় শক্তি তাদের সামনে সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল। করুণাময় স্রষ্টা চতুর্থ পুরুষ পর্যন্ত তাদের অধর্ম সহ্য করতে ইচ্ছুক্ত ছিলেন। তারপর যদি ভালো দিকে কোনো পরিবর্তন দেখা না যায়, তবে তার বিচার তাদের উপর নেমে আসবে। অভ্রান্ত নির্ভুলতায় অনন্ত ঈশ্বর এখনও সকল জাতির সঙ্গে হিসাব রাখেন। যতক্ষণ অনুতাপের আহ্বানের সঙ্গে তার দয়া প্রদান করা হয়, ততক্ষণ এই হিসাব খোলা থাকবে। কিন্তু যখন হিসাবের অঙ্ক ঈশ্বর নির্ধারিত এক নির্দিষ্ট মাত্রায় পৌঁছে, তখন তার ক্রোধের কার্যক্রম আরম্ভ হয়, হিসাব বন্ধ হয়ে যায়, ঈশ্বরীয় ধৈর্য শেষ হয়, তাদের পক্ষে দয়ার আবেদন আর থাকে না। সাক্ষাবলী খণ্ড 5 বৈশ 8।
সিস্টার হোয়াইট, রবিবারের আইন আরম্ভ হওয়ার সময় যে বিচারসমূহ শুরু হয়, সেগুলিকে ঈশ্বরের বিধ্বংসী বিচার বলে চিহ্নিত করেন। তিনি শিক্ষা দেন যে মূর্খ লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের জন্য তখন অনেক দেরি হয়ে গেছে। তাদের মধ্যরাতে সংঘটিত সংকটের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা তা করতে অস্বীকার করেছিল। মূর্খ কুমারীদের জন্য যে বিধ্বংসী বিচারের সময়, সেটি সত্য এখনও শোনেনি এমনদের জন্য করুণার সময়।
হায়, যদি লোকেরা তাদের পরিদর্শনের সময়টি জানত! অনেকেই আছেন যারা এখনও এই সময়ের জন্য পরীক্ষামূলক সত্য শোনেননি। অনেকে আছেন যাদের সঙ্গে ঈশ্বরের আত্মা সংগ্রাম করছেন। ঈশ্বরের বিধ্বংসী বিচার সময়ের কালটি হল তাদের জন্য দয়ার সময়, যাদের সত্য কি তা শেখার কোনো সুযোগ হয়নি। প্রভু স্নেহভরে তাদের দিকে চেয়ে থাকবেন। তার দয়ার হৃদয় স্পর্শিত হয়েছে, বাঁচানোর জন্য তার হাত এখনও প্রসারিত। অথচ যারা প্রবেশ করতে চাননি, তাদের জন্য দরজা বন্ধ। সাক্ষ্যসমূহ খণ্ড ৯ প্রীতি নবই ২০।
যখন সপ্তম সিল খোলা হয় তখন কণ্ঠধ্বনি, বজ্রধ্বনি, বিদ্যুৎপাত এবং এক ভূমিকম্প ঘটে। প্রকাশিত বাক্য একারের ভূমিকম্প যে ঘণ্টাতে প্রথম পূর্ণ হয়েছিল তা ছিল ফরাসি বিপ্লব, এবং সেই ঘণ্টার পরিপূর্ণ পরিপূরণ হল আসন্ন রবিবার আইনে পৃথিবী জন্তুর কম্পন। সেই ঘণ্টাতেই সপ্তম সিল সম্পূর্ণরূপে খোলা হয়, ক্রুশ রবিবার আইনের প্রতিরূপ, এবং ক্রুশে এক মহাভূমিকম্প হয়েছিল।
তখন যীশু আবার উচ্চস্বরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন। আর দেখ, মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল, পৃথিবী কেঁপে উঠল, আর পাথরগুলি ফেটে গেল। মথি ২৫ পাইক।
ক্রুশে একটি শয়তানি রাজ্য উৎখাত হয়েছিল, যেমনটি রবিবারের আইনের সময় হবে।
খ্রিস্ট যে কাজটি করতে এসেছিলেন তা সম্পন্ন না করা পর্যন্ত তিনি নিজের জীবন সমর্পণ করেননি, এবং শেষ নিঃশ্বাসে তিনি বললেন, সমাপ্ত হয়েছে। যোহন ১৯:১৩ যুদ্ধ জিতে নেওয়া হয়েছিল, তার ডান হাত এবং তার পবিত্র বাহু তাকে বিজয় এনে দিয়েছিল। একজন বিজেতা হিসেবে তিনি চিরন্তন উচ্চতায় তার পতাকা গেড়ে দিলেন। স্বর্গদূতের মধ্যে কি আনন্দ ছিল না! সমগ্র স্বর্গ ত্রাণকর্তার বিজয়ে জয়োল্লাস করল। শয়তান পরাজিত হল এবং জানল যে তার রাজ্য হারিয়ে গেছে। দ্য ডিজায়ার অফ এইজেস ৭৫৮।
ক্রুশের ভূমিকম্প সত্যের প্রতিনিধিত্ব করে, যা আলফা ও ওমেগা, সত্য আদি, মধ্য ও অন্ত। এটি সেই হিব্রু শব্দ যা হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ ও শেষ অক্ষর একত্র করে গঠিত। খ্রিস্ট যখন মৃত্যুবরণ করেন তখন একটি ভূমিকম্প হয়েছিল, এবং তার পুনরুত্থানের সময় আরেকটি ভূমিকম্প হয়েছিল। ক্রুশের সময় প্রথম ভূমিকম্প, তারপর কবর, এবং পরে তার পুনরুত্থানের সময় ভূমিকম্প। উভয় ভূমিকম্পেই কবরগুলো খুলে গিয়েছিল।
যখন যীশু ক্রুশে ঝুলন্ত অবস্থায় উচ্চস্বরে বললেন, সমাপ্ত হয়েছে, তখন শিলাখণ্ডগুলো বিদীর্ণ হল, পৃথিবী কেঁপে উঠল, এবং কিছু কবর খুলে গেল। যখন তিনি মৃত্যু ও কবরের ওপর বিজয়ী হয়ে পুনরুত্থিত হলেন, পৃথিবী দুলছিল, এবং সেই পবিত্র স্থানটির চারদিকে স্বর্গের মহিমা জলজল করছিল। তখন বহু ধার্মিক মৃত ব্যক্তি তার আহ্বানে সাড়া দিয়ে সাক্ষী হিসেবে বেরিয়ে এলেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন। সেই অনুগ্রহপ্রাপ্ত পুনরুত্থিত সাধুগণ মহিমায় উজ্জ্বল হয়ে বেরিয়ে এলেন। তারা ছিলেন সৃষ্টির সূচনা থেকে খ্রিস্টের দিন পর্যন্ত প্রতিটি যুগের নির্বাচিত ও পবিত্রজন। অতএব যখন ইহুদি নেতারা খ্রিস্টের পুনরুত্থানের ঘটনাটি গোপন করার চেষ্টা করছিলেন, ঈশ্বর তাদের কবর থেকে একটি দলকে উঠিয়ে আনতে বেছে নিলেন, যাতে তারা সাক্ষ্য দেয় যে যীশু পুনরুত্থিত হয়েছেন এবং তার মহিমা ঘোষণা করে। আর্লি রাইটিংস ১৮৫০।
প্রথম ভূমিকম্পে কবরগুলো খুলে গিয়েছিল, আর শেষ ভূমিকম্পে খ্রিস্টের কবর খুলে গিয়েছিল। প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে ভূমিকম্পের একই সময়ে দুই সাক্ষী তাদের কবর থেকে বেরিয়ে আসে। ভূমিকম্পটি হল রবিবারের আইন, যা ক্রুশ দ্বারা প্রতীকীকৃত। অতএব রবিবারের আইনের সেই সময়ে দুটি পুনরুত্থান হবে। প্রথমটি সেই ১৪৪,০০০ জন্মকে প্রতিনিধিত্ব করে, যা নারীর প্রসব বেদনা শুরুর আগেই ঘটে। দ্বিতীয়টি ঘটে তার প্রসব বেদনার মধ্যে। প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের নারী প্রথমে প্রসব বেদনা ছাড়াই সেই পুরুষ সন্তানকে জন্ম দেন, যিনি লোহার দণ্ড দিয়ে জাতিসমূহকে শাসন করবেন। তারপর রবিবারের আইনের সময় তার প্রসব বেদনা শুরু হয়, এবং তিনি দ্বিতীয় সন্তান প্রসব করেন। প্রথমে তিনি এলিয়াহকে জন্ম দেন, এবং শেষে তিনি মোশিকে জন্ম দেন। রবিবারের আইনই প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ের যমজদের পুনরুত্থানের সময়।
রবিবারের আইনের সময় যখন সপ্তম মোহর সম্পূর্ণরূপে খোলা হয় তখন স্বর্গে ১/২ ঘণ্টার জন্য নীরবতা থাকে।
কিন্তু ঈশ্বরও তার পুত্রের সঙ্গে কষ্ট ভোগ করেছিলেন। স্বর্গদূতেরা উদ্ধারকর্তার যন্ত্রণা প্রত্যক্ষ করেছিলেন। তারা দেখেছিলেন শয়তানি শক্তির অসংখ্য সৈন্যদল তাদের প্রভুকে ঘিরে রেখেছে। এক শিহরানো রহস্যময় আতঙ্কে তার সত্তা ভারাক্রান্ত ছিল। স্বর্গে নীরবতা ছিল, কোনো বিনা স্পর্শ করা হয়নি। যদি নশ্বর মানুষরা স্বর্গদূত বাহিনীর বিস্ময় দেখতে পারত যখন তারা নীরব শোকে দেখছিলেন যে পিতা তার প্রিয় পুত্রের কাছ থেকে নিজের আলোর, প্রেমের ও মহিমার কিরণগুলো বিচ্ছিন্ন করছেন, তাহলে তারা আরও ভালোভাবে বুঝত তার দৃষ্টিতে পাপ কতটা ঘৃণ্য। যুগের আকাঙ্ক্ষা ছোড়স্তই তারণ্য।
ভূমিকম্পের ওই ১ ঘণ্টার প্রথম আধা ঘণ্টা দুই সাক্ষীর প্রথম জন্ম বা পুনরুত্থানকে প্রতিনিধিত্ব করে। সেই আধা ঘণ্টায় দুই সাক্ষী সিলোমোহর প্রাপ্ত হয়। রবিবারের আইন আসার আগেই তাদের সিলোমোহর প্রাপ্ত হতে হবে, কারণ তারা সেই পতাকা যা বাকি আধা ঘণ্টায় অন্য শিশুটিকে কবর থেকে আহ্বান করে। রবিবারের আইন সংকটের যন্ত্রণাকালে ঈশ্বরের সিলোমোহরধারী নারী পুরুষদের দেখে তবেই দ্বিতীয় শিশুটিকে জীবিত করা সম্ভব।
পবিত্র আত্মার কাজ হল পাপ, ধার্মিকতা ও বিচারের বিষয়ে জগৎকে বোধোদয় করানো। সত্যে বিশ্বাসীরা যখন সত্যের মাধ্যমে পবিত্রীকৃত হয়ে উচ্চ ও পবিত্র নীতির উপর চলেন এবং এক উচ্চ ও মহান অর্থে ঈশ্বরের আজ্ঞাগুলি পালনকারীদের সঙ্গে সেগুলিকে পদদলিতকারীদের মধ্যে সুস্পষ্ট একটি সীমারেখা দেখান, তখনই জগৎকে সতর্ক করা যায়। আত্মার পবিত্রীকরণ ঈশ্বরের সিল, যাদের আছে তাদের সঙ্গে যারা একটি মিথ্যা বিশ্রাম দিন পালন করে তাদের মধ্যে পার্থক্যকে চিহ্নিত করে। পরীক্ষা যখন আসবে তখন পশুর চিহ্ন কী তা স্পষ্টভাবে প্রকাশ পাবে, তা হল রবিবার পালন করা। যারা সত্য শুনেও এই দিনটিকে পবিত্র মানতে থাকে তারা সেই পাপের মানুষের ছাপ বহন করে যে সময় ও বিধান পরিবর্তন করতে মনস্থ করেছিল। বাইবেল ট্রেনিং স্কুল, 1 ডিসেম্বর 1903।
নারীর প্রথম যাত্রা হল 144,000, যাদেরকে প্রকাশিত বাক্য গ্রন্থে প্রথম ফল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা সেই চিহ্নের প্রতিনিধিত্ব করে যা রবিবারের আইনের লড়াইয়ের সংকট ও সংঘাতে অন্য পালকে অবশ্যই চিনতে হবে। সেই চিহ্নটি হল বিশ্রাম দিন, যেটিকে 144,000 জন সেই সময়ও পালন করে যখন তা করা বেআইনি হবে। সিস্টার হোয়াইট তাদের পতাকাকে রাজকুমার ইমানুয়েলের রক্তরঞ্জিত পতাকা বলে অভিহিত করেছেন।
এক দর্শনে আমি ভয়াবহ সংঘর্ষে লিপ্ত দুটি সেনাবাহিনী দেখলাম। একটি সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল বিশ্বের চিহ্নখচিত পতাকাসমূহ, আর অন্যটিকে নেতৃত্ব দিচ্ছিল রাজপুত্র ইমানুয়েলের রক্তে রঞ্জিত পতাকা। প্রভুর সেনাবাহিনী থেকে একের পর এক দল শত্রুপক্ষে যোগ দিতে থাকায় একটির পর একটি পতাকা ধুলোয় লুটিয়ে রইল, আর শত্রুবাহিনীর সারি থেকে একের পর এক গোত্র ঈশ্বরের আজ্ঞামানা লোকদের সঙ্গে মিলিত হয়ে গেল। আকাশের মধ্যভাগে উড়ন্ত এক স্বর্গদূত ইমানুয়েলের পতাকা বহু হাতে তুলে দিল, আর এক পরাক্রান্ত সেনাপতি উচ্চস্বরে আহ্বান করলেন, সারিতে দাঁড়াও, ঈশ্বরের আজ্ঞাগুলির প্রতি বিশ্বস্ত এবং খ্রিস্টের সাক্ষ্যের প্রতি অনুগত যারা তারা এখন নিজেদের অবস্থান গ্রহণ করুক, তাদের মধ্য থেকে বেরিয়ে এসো, পৃথক হও, অপবিত্রকে স্পর্শ করো না, আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হব, আর তোমরা হবে আমার পুত্রকন্যা, যারা ইচ্ছুক সবাই প্রভুর সাহায্যে এগিয়ে আসো, পরাক্রমশালীদের বিরুদ্ধে প্রভুর সাহায্যে। টেস্টিমনিজ, খণ্ড 8, 1-5।
রবিবারের আইন সংকটের সময় ঈশ্বরের অন্য পালকে যে দেখতেই হবে তা হল রক্তমাখা পতাকা। এই পতাকা 144,000-এর দ্বারা বহনকৃত এক উদীয়মান আলো। ওই পতাকাটি লাল রঙের কারণ এটি রক্তমাখা পতাকা। জেরিহোর যুদ্ধের ঘটনায় ওই পতাকার প্রতিরূপ দেখা যায়, যখন রাহাব গুপ্তচরদের গ্রহণ করে তাদের রক্ষা করেছিল এবং পরে জানালার বাইরে একটি রক্তিম সুতো ঝুলিয়ে যোশুয়ার সেনাবাহিনীর প্রতি আনুগত্য স্বীকার করেছিল। রাহাব রবিবারের আইন সংকটে ঈশ্বরের দ্বিতীয়জাত সন্তানদের প্রতিনিধিত্ব করে, যারা রক্তিম চিহ্নটি দেখে ও গ্রহণ করে এবং যোশুয়ার সেনাবাহিনীর প্রতি আনুগত্য স্বীকার করে। রাহাব যে রক্তিম সুতোটি ব্যবহার করেছিল সেটি ছিল যোশুয়ার সেনাবাহিনীর জন্য এমন একটি চিহ্ন যাতে তারা রাহাবের পরিবারকে ধ্বংস না করে।
রাহাব প্রতিনিধিত্ব করে তাদের যারা রবিবার আইনের সংকটের সময়ও এখনও ব্যাবিলনে আছে, আর যিহোশুয়ার সেনাবাহিনী প্রতিনিধিত্ব করে 144,000-এর প্রথম জাতদের। রক্তবর্ণ ডোরি হল ঈশ্বরের বিশ্রাম দিনের প্রতীক। রক্তবর্ণ ডোরিটি ছিল গুপ্তচরদের দেওয়া সেই নির্দেশ যা রাহাবকে মানতেই হতো যদি সে ঈশ্বরের সুরক্ষা পেতে চাইত।
দেখো, যখন আমরা দেশে প্রবেশ করব, তুমি যে জানালা দিয়ে আমাদের নিচে নামিয়েছিলে সেই জানালায় এই লাল সুতার দড়িটি বেঁধে দেবে, আর তুমি তোমার পিতা এবং তোমার মাতা এবং তোমার ভ্রাতৃগণ এবং তোমার পিতার গৃহের সকলকে তোমার ঘরে নিয়ে আসবে। যোশুয়া 2:8।
বাবিলনে যারা এখনও রয়ে গেছে তাদের যে চিহ্নটি অবশ্যই দেখতে হবে তা রক্তিম সুতো দ্বারা প্রতিকায়িত, যা হল বিশ্রাম দিন। তবে এটি আবার যমজ দুটির মধ্যে পার্থক্য চিহ্নিত করে। জ্যেষ্ঠ যমজ হল 144,000, কারণ তাদের হাতে রাজপুত্র ইমানুয়েলের রক্তরঞ্জিত পতাকা রয়েছে।
তিনি জাতিদের জন্য একটি পতাকা স্থাপন করবেন এবং ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং পৃথিবীর চার কোণ থেকে যিহুদার বিচ্ছুরিতদের একত্র করবেন। এফ্রাইমের ঈর্ষাও দূর হবে এবং যিহুদার শত্রুরা বিনষ্ট হবে। এফ্রাইম আর যিহুদার প্রতি ঈর্ষা করবে না এবং যিহুদা এফ্রাইমকে উৎপীড়ন করবে না, কিন্তু তারা পশ্চিমের দিকে ফিলিস্তিয়দের কাঁধের ওপর ঝাঁপিয়ে পড়বে। তারা একত্রে পূর্বের লোকদের লুট করবে। তারা এদম ও মোয়াবের উপর তাদের হাত বাড়াবে এবং আম্মনের সন্তানরা তাদের আজ্ঞানুবর্তী হবে। যিশাই একাবর দশাক যোধার
জ্যেষ্ঠ যমজটির রক্তবর্ণ চিহ্ন আছে,
সেটি সেই রক্তবর্ণ সুতো যা জ্যেষ্ঠকে চিহ্নিত করে। জ্যেষ্ঠ যমজটির নাম জারাহা এবং কনিষ্ঠটির নাম ফারেজ।
তার প্রসবের সময় এল, তখন দেখা গেল তার গর্ভে যমজ সন্তান। আর যখন সে প্রসব করছিল তখন একটি শিশু তার হাত বের করল। ধাত্রী তার হাতে একটি রক্তবর্ণ সুতো বেঁধে বলল, এটাই আগে বেরিয়েছে। কিন্তু সে যখন হাত টেনে নিল তখন দেখ তার ভাইটি বেরিয়ে এল। তখন ধাত্রী বলল, তুমি কিভাবে ভেদ করে বেরিয়ে এলে? এই ভেদের দায় তোমার ওপর থাকুক। তাই তার নাম রাখা হল পেরেস। এরপর বেরিয়ে এল তার ভাই, যার হাতে রক্তবর্ণ সুতো বাঁধা ছিল, আর তার নাম রাখা হল জেরা। উৎপত্তি 38:10।
জেরাহ অর্থ উদীয়মান আলো, আর পেরেজ অর্থ ফেটে বেরিয়ে আসা। যমজ পেরেজ যখন তার যমজ ভাই জেরাহর হাতে থাকা লাল সুতোর চিহ্নের উদীয়মান আলো দেখে, তখন সে ফেটে বেরিয়ে আসে, অর্থাৎ বাবিলন থেকে বেরিয়ে আসে। লাল সুতোর উদীয়মান আলোর প্রতি জেরাহর স্বীকৃতি শেষে জন্মানো যমজের, প্রথমে জন্মানো যমজের প্রতি বশ্যতা শিকারকে চিহ্নিত করে।
আর তারা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে আসবে এবং ঈশ্বরের রাজ্যে বসবে। আর দেখো, যারা শেষ তারা প্রথম হবে, আর যারা প্রথম তারা শেষ হবে। লুক 13:29-30।
সাতটি বজ্রধ্বনির গোপন ইতিহাস তিনটি মাইল ফলক চিহ্নিত করে। প্রথম ও শেষ মাইল ফলক দুটিই হতাশাজনক ঘটনা। প্রথম হতাশা ও মধ্যরাতের আহ্বানের বার্তার মধ্যবর্তী সময়টি প্রতীক্ষার সময়। দ্বিতীয় মাইল ফলক অর্থাৎ মধ্যরাতের আহ্বান থেকে যে সময়কাল শুরু হয় তা মোহর লাগানোর সময়। এই মোহর লাগানোর সময়কাল শেষ হতাশাজনক ঘটনায় সমাপ্ত হয়। সাতটি বজ্রধ্বনির গুপ্ত ইতিহাস তিনটি মাইল ফলক চিহ্নিত করে। প্রথম ও শেষ মাইল ফলক হল ভূমিকম্পের সময় কবরগুলির উন্মোচন। প্রথম কবরের উন্মোচন ও মধ্যরাত্রির আহ্বানের বার্তার মধ্যবর্তী সময়কাল হল অপেক্ষাকাল। দ্বিতীয় মাইল ফলক হিসেবে মধ্যরাত্রির আহ্বান থেকে যে সময়কাল শুরু হয় তা হল মোহারকরণের সময়। মোহারকরণের এই সময়কাল শেষ কবরের উন্মোচনে সমাপ্ত হয়।
সাতটি বজ্রভনির গুপ্ত ইতিহাসের তিনটি ধাপ সংক্রান্ত এই দুই সাক্ষ্যের বিষয়ে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানও সাক্ষ্য দেয়। সমাধির প্রথম উন্মোচনটি জলের সমাধিতে প্রবেশের ন্যায় খ্রিস্টের বাপতিস্মের মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল। শেষ সমাধি ছিল ক্রুশ। খ্রিস্টের বাপতিস্ম ও ক্রুশের মধ্যবর্তী সময়ে খ্রিস্ট তার বার্তা ঘোষণা করেছিলেন, যা মধ্যরাত্রির আহ্বানের প্রতিরূপ ছিল। তিনি সেই ঘোষণা 1260 দিন ধরে সম্পাদন করেছিলেন। ক্রুশের পর তার শিষ্যদের মাধ্যমে মধ্যরাত্রির আহ্বান বার্তাটি স্টিফনের মৃত্যু পর্যন্ত 1260 দিন ধরে পুনরাবৃত্তি করা হয়েছিল।
প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের দুই সাক্ষীকে 1260 দিন ধরে মধ্যরাত্রির আহ্বানের বার্তা প্রচার করার জন্য শক্তি দেওয়া হয়েছিল। তারপর তাদের হত্যা করা হয় এবং তাদেরকে 1260 দিন রাস্তায় ফেলে রাখা হয় যতক্ষণ না তাদের আবার জীবিত করা হয় এবং শক্তি দেওয়া হয়।
আমরা পরবর্তী নিবন্ধে এই সত্যগুলো নিয়ে অনুসন্ধান চালিয়ে যাব।
যদি আত্মার স্থিকার ঈশ্বরমুখী রূপান্তর না ঘটে, যদি ঈশ্বরের প্রাণশ্বাস আত্মাকে আত্মিক জীবনে সঞ্জীবিত না করে, যদি যারা সত্যের স্বীকারকারী তারা স্বর্গোদ্ভূত নীতিতে পরিচালিত না হয়, তবে তারা সেই অবিনশ্বর বীজ থেকে জন্মগ্রহণ করেনি যা চিরজীবী ও চিরস্থায়ী। যদি তারা খ্রিস্টের ধার্মিকতাকেই তাদের একমাত্র নিরাপত্তা হিসেবে ভরসা না করে, যদি তারা তার চরিত্র অনুকরণ না করে, তার আত্মায় পরিশ্রম না করে, তবে তারা নগ্ন, তাদের গায়ে তার ধার্মিকতার পোশাক নেই। মৃতদের প্রায়ই জীবিত বলে গণ্য করা হয়, কারণ যারা নিজেরা যেমন ভাবে সেই অনুযায়ী যেটিকে তারা পরিত্রাণ বলে তা অর্জনের চেষ্টা করছে, তাদের মধ্যে ঈশ্বর কাজ করছেন না, যাতে তারা তার সদিচ্ছা অনুযায়ী ইচ্ছা করে ও কাজ করে। এই শ্রেণীটি দর্শনে ইজেকিয়েল যে শুকনো হাড়ের উপত্যকা দেখেছিলেন তার দ্বারা ভালোভাবে উপস্থাপিত হয়। রিভিউ অ্যান্ড হিরাল্ড, ১৭ জানুয়ারি ১৮৯৩।